এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
আসসালামু আলাইকুম। মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রত্যেক শনিবার আমরা স্বাধীন মিউজিক অ্যাপে একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমি জাহিদ আপনাদের আমন্ত্রণ জানাই স্বাধীন মিউজিক অ্যাপের আজকের এই লাইভ স্ট্রিমে। আজকের পর্বে আপনারা শুনতে পাবেন একটি বট গাছ এবং একটি মাথাবিহীন মৃতদেহ নিয়ে ঘটিত বেশ কয়েকটি ঘটনা, এবং ঘটিত এই ঘটনাগুলোর সংমিশ্রণে আমরা এই ঘটনাটি আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক স্বাধীন মিউজিক অ্যাপের আজকের এই পর্বটি। তো সিগারেট কোম্পানিতে চাকরি করার কারণে মোস্তফা ভাইকে বাংলাদেশের বিভিন্ন জেলা সদরে এবং বিভিন্ন জায়গায় তাকে মার্কেটিং এর কাজ করতে হতো এবং অনেক দূর ঝাঁপ পোহাতে হতো। তো মোস্তফা ভাই ইউজুয়ালি সবসময় বাড়িতে আসতে পারতেন না, ছুটি তো বাড়িতে আসতে পারতেন না, এমনকি ঈদের সময় বাড়িতে আসতে পারতেন না, কারণ যে কোম্পানির হয়ে তিনি কাজ করছেন সেই কোম্পানিটা তখন নতুন বাংলাদেশে, 2003-4-5-6 সালের কথা বলছি এখন। তো 2003-4-5-6 সালের সময়ে একটা কোম্পানি এই বিশাল মার্কেট ক্যাপচার করার জন্য প্রচুর সংখ্যক ম্যানেজার নিয়োগ করে, যারা হচ্ছে বিভিন্ন জেলা সদরে যাবে, থানাতে যাবে, মানে উপজেলাতে যাবে, সেখান থেকে ইউনিয়নে যাবে, যেইভাবে পারো তাদের প্রোডাক্টটা মার্কেটিং করবে। তো মোস্তফা ভাই সেই কাজ শেষ করার পরে তার বাড়ি এই বাংলাদেশের এক জেলার এক ইউনিয়নের এক এলাকা বিরামপুর, সেই জায়গার উদ্দেশ্যে তিনি রওনা দেন, মানে তিনি তার বাড়িতে আসবেন। পথে হয় কি যে যেই বাসে তিনি বিরামপুর আসবেন, মানে তার এলাকা বিরামপুর, তো ওই বাসের হেডলাইট গুলো নষ্ট হয়ে যায়। তো চাইলেই তো রাস্তা থেকে আবার গাড়ি, তারা গাড়ির হেডলাইট ম্যানেজ করতে পারছে না তারা তখন। তো সবগুলো যাত্রীর কাছ থেকে খোঁজা হলো কম বেশি কারো কাছে টর্চ আছে কিনা, এবং খুবই ভাগ্য অনুসারে তারা একজন যাত্রী যিনি মাত্র বিদেশ থেকে ফেরত আসছেন তার ব্যাগে টর্চ পান তারা, মানে তিনি বলেন যে তার কাছে টর্চ আছে, এবং সেই টর্চ বাইরের দিক দিয়ে বাম হাত দিয়ে ধরে চালিয়ে সেই গাড়ি খুবই সাবধানে ধীরে সুস্থে বিরামপুর এসে যখন পৌঁছালো তখন রাত 1:30। তো বিরামপুর তখনও, যে সময় কথা বলছি, বিরামপুরে তখনও বিদ্যুৎ এসে পৌঁছায়নি। বিদ্যুৎ এসেছে অল্প কয়েকটা জায়গাতে এবং থেকে না থাকার মতো। তো করতে কি যে বিরামপুরের যে লোকজন ছিল তারা যেই জায়গা থেকে বিদ্যুৎটা আসতো সেই জায়গা থেকে চোরাই পথে একটা সিঙ্গেল ফেজ তার ব্যবহার করে তারা ওই লোকালি বিদ্যুৎ ব্যবহার করত। কিন্তু বিদ্যুৎ আসতো চলে যেত, আসতে চলে যেত, ওই সময়ের কথা আর কি। তো ওই বাজার এলাকায় নামার পরে এই রাত 1:30 বাজে, তিনি কোথায় যাবেন, তার বাড়ি যে তিনি যাবেন, ততক্ষণে তুফানের মতো অবস্থা তৈরি হয়ে গেছে আকাশে। তখন তুফান হবার সম্পূর্ণ আলামত প্রকাশ পাচ্ছে। তখন এমনি গমগমে গরম ছিল সেদিন। তো এখন কি করবেন, বাস স্ট্যান্ড যেটা, এটা বিরামপুরে যে জায়গায় বাস থাকতো এতটুকু জায়গা যেখানে ম্যাক্সিমাম 5টা বাস একসারিবদ্ধ ভাবে রাখা যাবে, এবং সেইখানে টিন দিয়ে মোটামুটি ছাউনির মতো করা, সেটা যাত্রী ছাউনি হতে পারে আবার টিকিট বিক্রির জায়গা হতে পারে, এবং পুরো বাজার এলাকা কিন্তু সব দোকানপাট এখন বন্ধ। তো একটা দোকান খোলা ছিল, যে দোকানটা খোলা থাকত মূলত এই দোকানদারের কাজ ছিল সেচ কাজের জন্য যে পানিটা দরকার পড়ে ওই শ্যালো মেশিনটা রাতের বেলা চালু করে পাহারা দেওয়ার কাজ। এবং সেই দোকানদারের তার দোকানটার ঠিক পিছনেই ওই শ্যালো পাম্প বসানো ছিল, তো তিনি পাহারাও দিচ্ছেন এবং তার ওই যে ছোটখাটো সিগারেটের দোকান, সিগারেট বিড়ির দোকান আর কি, সেটাও তিনি রান করছেন। দেখা যায় যে ওই বাজারে তখন নাইট গার্ড থাকে, তারা থাকে, বিভিন্ন লোকজন আসে দূর থেকে তখন, কারণ বাজার এলাকাগুলোতে ভোর ভোর তিনটার পরে বা চারটার পরে লোকজন লোকজনে আনাগুলো শুরু হয়। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু দোকানপাট তখনও খোলা, কিন্তু সেটা হচ্ছে দেখা গেল হার্ডওয়্যারের দোকান অথবা ওই যে মানে শ্যালো মেশিনে জিনিসপত্র বিক্রি করার দোকান, তো নিরাপত্তা আছে সেখানে। তো ওই দোকানটাই খোলা পায়, পেটে ক্ষুধা ছিল তার, এদিকে আকাশের অবস্থা খারাপ, সানিয়ে আসার মতো অবস্থা তুফান। তো মোস্তফা ভাই সেই দোকানদারের কাছে যায়, কারণ উনি জানতেন না যে দোকানটা কার। মোস্তফা ভাই প্রায় দুই বছর পরে এই বিরামপুরে ফিরে আসছেন আর কি। তো চিঠি আনা নেওয়ার মতো অবস্থা, এবং একটা ফোন ছিল ওই বাজারেই, এই বিরামপুর বাজারেই এক দোকানদারের ফোন, ওই ফোনের মাধ্যমে ওই 20-30 সেকেন্ডের কথার মধ্যে যা আর কি তারা শেষ করতে পারতেন, ওইটুকু যোগাযোগ ছিল মানে বিরামপুরে তার পরিবারের সাথে মোস্তফা ভাইয়ের। তো তিনি সেই শ্যালো দোকানটা, ওই শ্যালো মেশিন যে জায়গায় চলছে সেই পাশের দোকানটার দিকে যান। তখন শ্যালো মেশিন চলছে কিন্তু বন্ধ করে দেওয়া হবে, এখন বৃষ্টি শুরু হবে। তো তিনি যাচ্ছেন যখন, তখন তিনি দেখছেন যে শ্যালো মেশিনটা একজন বন্ধ করছে। তো তিনি যে হাঁক দেন, তাদের দেশীয় ভাষায় হাঁক দিয়ে বলেন যে কেউ আসেন নাকি, তো ওই দেশীয় টোনে উত্তর দিল মানে হুম, কিন্তু সেটা দেশীয় টোনে, আমি বলবো না। তো বলল যে আমি মোস্তফা, তো বাজারে কোনো দোকানপাট খোলা নাই আর এদিকে তো তুফান ধরে আসছে, ভাই একটু জায়গা হবে নাকি। তখন ওই শ্যালো মেশিনটা বন্ধ করে যে ব্যক্তি আসলেন, তিনি এসে বললেন যে দোকান তো এখন আমি বন্ধ করে দিব, কারণ এই তুফান আসছে, দেখেন এই দোকানের মধ্যে জায়গাও নেই, এখন আমি বাসার দিকে চলে যাব, তো আপনি চাইলে আমি আপনাকে আগে দিয়ে আসতে পারি, আপনি কোন জায়গায় থাকেন। তখন মোস্তফা ভাই বললেন যে আমি অমুক জায়গায় থাকি। তো মোস্তফা ভাই যখন বললেন অমুক জায়গায়, তো ওই শ্যালো মেশিন অপারেটর যিনি ছিলেন মানে সেই ব্যক্তি হঠাৎই মানে আশ্চর্য হয়ে যান এবং বলেন যে আপনি তো ভাই ওই জায়গায় যাইতে পারবেন না এখন ওদিক দিয়ে। তো মোস্তফা ভাই বলল কেন, আমি যেতে পারবো না কেন? তো ওই শ্যালো মেশিন অপারেটর বললেন যে আপনি জানেন না, আমরা তো সবাই জানি, আপনার তো থাকার কথা, আপনি তো জানেন, ভুলে গেছেন। তো মোস্তফা ভাই আবার জিজ্ঞেস করলেন যে কি কিসের কথা বলতেছেন? বললো যে আপনার বাড়ি যাওয়ার পথে যে বট গাছ আছে, বট গাছের কথা ভুলে গেছেন। তখন মোস্তফা ভাই মনে পড়ল যে হায় আল্লাহ, আসলে তো মোস্তফা ভাই একদমই ভুলে গেছেন যে যেই জায়গা দিয়ে তিনি তার বাড়ির দিকে যাবেন, যাবার পথে হাতের বামে একটা বিশাল বট গাছ পড়বে, এবং এই বট গাছ বা এই বট গাছের আশপাশের জায়গা ভালো না। কথিত আছে যে এইখানে মাথা কাটা মানে মাথা কাটা একটা দানব দেখা যায়, কথিত শোনা যায়, কিন্তু এই রিলেটেড, এই মাথা কাটা রিলেটেড, দানব রিলেটেড প্রচুর ইনসিডেন্ট আছে ওই গ্রামে। তো এগুলো তো শুনতে শুনতে বড় হয়েছেন মোস্তফা ভাই। তো যেহেতু আবার হুট করে তার মনে পড়লো যে আসলে তো আমি তো বট গাছ পড়বে, তো জানের মায়া তো সবার থাকে, ভয়ের মায়া তো ভয় তো সবাই পায়। তো তিনিও ডিসাইড করলেন যে না ঠিক আছে আমি এখন যাব না। তো ওই লোক শ্যালো মেশিন অপারেটর তার দোকান বন্ধ করে দিয়ে সে চলে যায়। তো ওই তুফান ততক্ষণে বাতাস ছেড়ে দিয়েছে, ঠান্ডা বাতাসের সাথে ঝোড়ো বাতাস, বৃষ্টি হবে হবে আমার একটা ভাব। তো ওই টিনের ছাউনির কাছে তিনি যান, ওই যে বাস স্ট্যান্ডের কথা বললাম, যে চারটা পাঁচটা বাস একটা সারিতে থাকতে পারবে এবং পাশে টিনের ছাউনি আছে, ওই জায়গাটাতে তিনি যান নিজের পিঠটা বাঁচানোর জন্য, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। তো তখন ওই বাজারে একজন নাইট গার্ডও ওই জায়গায় আসেন। তো নাইট গার্ড হচ্ছেন তৈয়ব আলী। তো তৈয়ব আলী নাইট গার্ড আসেন, তো মোস্তফা ভাই ওনাকে দেখে পরিচিত হলো, সালাম দিল, কথাবার্তা বলে পরিচিত হলো। তো তৈয়ব আলীও জানতে পারলেন যে মোস্তফা ভাইদের বাড়ি হচ্ছে ওই অমুক দিকে, যেদিক দিক যাবার পথে যে বট গাছ পড়ে যাবে, তো মাথা কাটার বট গাছ, তো মাথা কাটার বট গাছ পড়ে যাবে, তো এই জন্য আর কি মোস্তফা ভাইও যেতে পারছে না, আবার তুফানের মতো অবস্থা। তো তৈয়ব আলী বললেন যে থাক আপনি এখন আর যেন, এবং তৈয়ব আলী এবং মোস্তফা ভাই তারা নিজের নিজের পরিচিত হয়ে নিলেন, কথাবার্তা বলছেন। ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, হিসলে হিসলে বৃষ্টি পানি আসা শুরু হয়ে গেছে। তারা টিনের ছাউনির মধ্যে আছেন, তবু মানে চারপাশে তার কোনো বেড়া নেই, উপরে টিনের ছাউনি, ওই হিসলে পানি আসে তাদের গায়ে। তারপর তো ওইখানে টুলের উপরে তারা দুজন বসে আছেন, কোন কোনে ঠান্ডা বাতাস, সারাদিনের গরম বাতাসের পরও ওই যে কোন কোনে ঠান্ডা বাতাসে তাদের শীত লাগতে শুরু করে রীতিমতো। তো তারা কথাবার্তা বলছিলেন, বৃষ্টি বৃষ্টির মতো আনমনে চলছে। অনেক কথাবার্তা শেষে হঠাৎ করেই তৈয়ব আলী বললেন যে আচ্ছা আপনি কি জানেন পুরো ব্যাপার, ওই বটগাছে মাথা কাটার দিন আসছে কোথেকে? তখন মোস্তফা ভাই বললেন তো না তো আমি অত জানি না, তো শুধুমাত্র ছোটবেলা থেকে শুনছি ওইখানে নাকি কাটা মাথা মানে মাথা নাই এরকম একটা দানব ঘুরে, আর আমারও তো বড় চাচিকে ওই দানব থাপ্পো মারছিল, তারপরে সেই বড় চাচির উপরে সেই দানব ভরও করছিল। তো আমি শুধু এইটুকু দেখছিলাম একবার যে আমার বড় চাচিকে যখন ওই দানবে ভর করে তো মাথা নাই বলে সে শুধু এমন ভাবে হাঁটতো যে তার মানে গলাটা পেছনের দিকে পড়ে গেছে। তো অনেক বোঝানোর পরে যখন সে যায় তখন হচ্ছে আপনার একটা মোরগ সে নিয়ে যায়, মোরগ সে যখন নিয়ে যাবে তো ওই ওই সমাবেশের মধ্যে আর কি, ওই জলসার মধ্যে সে যখন মোরগ নিয়ে যাবে, মোরগটা রাখলো, সবাই দেখলো যে একটা বাতাসের মতো কি জানি গেল, আর ওই মোরগটা ওই কাটা মাথা ছাড়া হাঁটা চলা করা শুরু করছে, মানে যেই জিনিসটা গিয়েছে মোরগের মাথাটা নিয়ে চলে গেছে, মোরগটাকে নিয়ে আর যায় নাই। তো ওই মোরগ তার ওই মাথা ছাড়া শরীরটা নিয়ে হাঁটতো, ওই সারাটা দিনই হাঁটছে। আমাদের তো পুরো গৃহস্থ বাড়ি ঘরে কেউ সাহস করে নাই যে ওই মোরগে মোরগটা যা ধরবে মানে মোরগটাকে কোনো কিছু করবে, সাহসে করে নাই। এমনকি যেই ওঝা আইসা ছাড়া এলো সেই ওঝারও সাহস হয় নাই যে ওই মোরগটা যা ধরবে। তারপরে সন্ধ্যার পরে আর সেই মোরগ আর দেখি নাই আমরা, তা আমি তো ওইটুকুই জানি। তখন তৈয়ব আলী বললেন আসলে কি এই ঘটনা কিন্তু বহুত আগের, ওই সময় তো এইখানে ওই সুদি কারবার হইতো, আর হইতো আপনার ওই তাঁতের জিনিসপত্র বানানো হইতো। তো এক বেটা ঋণ নিছিল, ঋণ নেবার পরে সে যখন ওই তাঁতের ব্যবসা নামলো, তাঁতের ব্যবসায় সে লসও খেলো, ঋণও ঋণ সুদ আসলে বাড়তে লাগলো। তো একদিন কোনো এক কারণে কি এক ঝগড়া বিবাদ হয় যারা ঋণ দিল তাদের সাথে, এবং পরের দিন ওই বটগাছের ধারে তার কল্লা ছাড়া লাশটা পাওয়া গেছিল, মানে এমন ভাবে তার কল্লাটা কেটে নিয়ে গেছে, কল্লাও তার পাওয়া গেল না, শুধুমাত্র পরে না কাপড় দেখে আর স্বাস্থ্য দেখেই মানে বোঝা গেছে যেটা সেই লোক। তো এরপর থেকেই কিন্তু ওইখানে ঘটনা ঘটে। তো প্রথমবার একটা ঘটনা ঘটে, ওটা আমার নিজের বাবার সাথে ঘটে, তোহেব আলী বলছেন আর কি মোস্তফা ভাইকে যে আমার নিজের বাবার সাথে একটা ঘটনা ঘটে। তখন মোস্তফা ভাই জিজ্ঞেস করলো যে কি ঘটছিল। তোহেব আলী বলেন আমার যদ্দুর মনে পড়ে আমার বাবা তখন জাইল্লা ছিল, তো সে মাছ ধরত এইখান দিয়ে যে বিরামপুরের আগে ওই যে নদীটা, তো আপনি তো জানেন যে ওই জায়গায় মাছ ভালোই পাওয়া যায়, তো আমার বাবা ওই জায়গা থেকে মাছ ধরত। তো মাছ ধরল, তখন তো আমি ছোট্ট মানুষ, মায়ের দুধ মায়ের বুকের দুধ খাই ওই বয়স আমার, আমি তার জানি না আমার বাবা কি করে না করে, আমি যেগুলো শুনেছি আমার মার কাছ থেকে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে। তো আমার বাপজান মাছ ধরে ওই রাস্তা দিয়ে আসতেছিল, এরকমই রাত, কিন্তু পুরা ফকফকা আসমানে পূর্ণিমার চাঁদ আসিল। তো আমার বাপজান আসতেছিলেন, তিনি মাছ ধরবেন এই জন্য আসতেছেন। তো তারপরও তার সাথে ছিল মাছ ধরার আদার। আমার বাপজান কিন্তু খুব কৌশলে মাছ ধরতেন, আমার বাপজান জাল দিয়ে মাছ ধরত, কিন্তু আগে আদার সিরিয়াল হইত আদার, তো এই আদারের মধ্যে হ্যাঁ মধু মিশাইত, কোন মধু মিশাইত এরা তার আমার মনে পড়ে না। আমার বাপজান খুব সুন্দর করে আদার বানাইত, তো আদার বানাইয়া যখন আদার সিরিয়া দিত এরপরে জাল মারলেই বহুত মাছ হয়ে পড়ত। তো আমার বাপজানের বহুত সাহস, তো আমার বাপজান তো তখন এই দিদি আসতেছেন, তখনও তো আর কেউ জানতো না যে এই জায়গায় মাথা কাটা দানব পয়দা হয়ে গেছে। আমার বাপজান এটাই জানতো যে এই জায়গায় একবার লাশ পাওয়া গিয়েছিল, যে বেটার কল্লা ছিল না। তো আমার বাপজান যখন ছিল আসতেছিল সেখান থেকে, তো আমার বাপজান দেখতে পান বট গাছটা কেমন জানি নড়াচড়া করে, বাতাস নাই ফকফক আলো সামনে, কিন্তু বট গাছ মানে বট গাছ লাগা যেন বট গাছের উপর দিয়ে জ্বর যাইতেছে, পানি এরকম মানে বাতাস মানে ডাইল পাড়া নড়াচড়া করা উঠতেছে, অনেক নড়াচড়া করা ডাইল পাড়া। তো আমার বাপজান এগুলো দেখতে দেখতে আগে যাইতেছে রাস্তার ধার দিয়া, আমার বাপজান তো ডান দিকে পড়ে, তা আপনি এখন যদি যান তাহলে আপনার বাম দিকে পড়বো ওই বট গাছ। তো আমার বাপজান দেখতে পায় যে ওই বট গাছের তলায় একবার বৈশা কান্দতেছে। তো আমার বাপজান ডাক দিল, কে ও কান্দে কে? তো উত্তর দেয় না, খালি কান্দে। তো বেড়া মানুষে রাইতে এত এত বড় রাইতে এত গভীর রাইতে কান্দে, জিনিসটা কেমন না? তো আমার বাপজান তারপর চিন্তা করলো যে কোনো বোট ও বাইকে যাওয়া বেড়া আবার কান্দে টান্দে নাকি, তো ওই রকম একটু মশ করার কথা চিন্তা ভাবনা করেই আমার বাপজান কলে ও তোমার বুকে ব্যাগে ঢুকে গেছিনি। তো আমার বাপজান খালি কথাটা কইল, ওই যে বটগাছের তলায় আমার বাপজান যারা দেখতেছিল হে রীতিমতো বাতাসে ভাইসে এলো আমার বাপজানের সামনে। আমার বাপজানের তাকা তাকা দেখতেছে যে সে বাতাসে ভাইসে আমার বাপজানের সামনে এসে দাঁড়াইছে, তার কল্লাড়া নাই, তার কল্লার জায়গা দিয়ে ছোট্ট একখানে হাড্ডি বেড়ে আছে। আর এদিক দিয়ে হ্যাঁ আমার বাপের লোক কি কথাগুলো এটা তো আমার বাপ জানে না, আমার বাপে দিছে দৌড় সব কিছু ফেলে রেখে আমার বাপে দিছে দৌড়। তো হে কাড়া মাতার দানব আমার বাপের পিছনে দৌড়াইতেছিল, আমার বাপ দেখতে পেয়েছিল তার দুইটা হাত বিশাল বড় বড় হাত, দুইটা হাত দিয়ে সে আমার বাপের জাতটা ধরার চেষ্টা করছিল, একবার প্রায় ধরেও ফেলছিল, কিন্তু আমার বাপ জানে আল্লাহ রসুলের নাম নিয়ে দৌড়াইতেছিল। তো শেষমেশ আমার বাপ জানের আর কিছু করতে পারে নাই। তো যখন আমি পয়দা হইলাম, আমি পয়দা হওয়ার আগে আমার বাপজান মারা গেল, তো তখন মনে করেন আমার 4-5 বছর বয়স, আমার জেডা একদিন বাজার থেকে আসলো, আসার পরে সে শুধু ফিসফিস করে কইল যে আজকে তার সাথে তার দেখা হয়েছে। কার সাথে দেখা হয়েছে জিজ্ঞেস করলো আমার জেডি, তো বলল যে থাক তোমাকে জানা লাগবে না। তো এই দিন রেতের বেলা আমার জেরার ভীষণ জ্বর, আমাজদারের ভীষণ জ্বর, তার শরীরে হাত দেওয়া যেতেছে না, পানির পট্টি দিতেছে, সবকিছু দিতেছে, কিছুতে কাজ হয় না। মাইজাইতের দিকে হঠাৎ করে ওনার বেড়াটার মধ্যে কে যেন একটা থাবা মারল। ওই থাবার শব্দে আমার রেডিও জায়গায় গেল। আমার যারা তো জ্বরে আবল তবল কথা বলতেই আছে, রেডিও জাগলো, হেয়ারফলাটাও জাগলো। হেরা জাগার পরও কে যেন থাবা মারল আরেকবার বেড়াটার মধ্যে। তো আমার যারা তো ভাই বলে বসলো, এই কে রে, কে ডিস্টার্ব করসটা, কে তুই? তখন আমার জ্যাটা তো ভাই শুনলো ডাইরেক্ট নিজের কানে যে আমি মাথা কাটা, তোর বাবার মাথা কাটা লেগে আইসি, দরজাটা খোল, দরজা খোল, মাথাটা কাটতে দে। তো এই কথা শুনে তো আমার যেটি তো সেই কান্না। তো আমার জ্যাটা তো প্রচন্ড জ্বর, আর আমার জ্যাটা তো ভাই তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সে সিলে নিতেছে। তো তার সিলেন শুনে দু একজন লোক আসার আগ পর্যন্ত ওই বেড়ার মধ্যে থাবার পর থাবা মেরিয়ে যেতেছে, মেরিয়ে যেতেছে। ওই জিনিস খান থাবার পর থাবা মেরিয়ে যায়। তো রাইট বড়ইল, আমার জেরা জ্বরটা কেটে গেল গা। কিন্তু হ্যাঁ, আমার জেরা কেমন জানি করে, কেমন জানি একটু মানে অদ্ভুত অদ্ভুত কামকাজ করে। তো জেরার এই অবস্থা দেখিয়া নদীর এই পার থেকে মানে এই পার থেকে মনন কবিরাজকে লয়ে আসলো তারা। এ মনন কবিরাজ কিন্তু মস্ত বড় গুণীন, বুঝছেন তো? মনন কবিরাজের সুনামও ভালো। তো জেডার যে কাণ্ড কারখানাগুলো ছিল, উনি মানুষের মুরগির পিছনে দৌড়াইতেন, মানুষের গরুর পিছনে দৌড়াইতেন। তিনি শুধু চাইতেন যে এক কোফে কলাটা আলাদা করে লইতে। তো মানুষের কিছু জিনিসপত্র তিনি ক্ষতিও করছেন ওই অবস্থা। দুই একটা মুরগির কলা পর্যন্ত তিনি এক কোফে কেটে লইছেন। তো কাইটা আবার সেই মাথা নিজের মাথার উপরে রাখেন, মানে তিনি অদ্ভুতভাবে লাফালাফিও করতেন। তো এগুলো তো আর গ্রামের মানুষের বেশি সহ্য করবে না। তো মনন কবিরাজ আসলেন, মনন কবিরাজ রাত্রেবেলা আসর বসলেন। আসরে বসার পরে মনন কবিরাজ সব কিছু করবার পর যখন দেখল জেটার উপরে আসিব আসছে, আসিব মানে হইতেছে আপনার যিনি ভর করে, হ্যাঁ আসিব কয়, তো আসিব আইসে জেটার উপরে। তো মনন কবিরাজ জিগাইল যে কেডা তুই আইসুত করতে। তো মনন কবিরাজের সে উত্তর দিল, সে মাথা গাড়া, সে তাহে ওই বট গাছে। তখন মনন কবিরাজ জিজ্ঞেস করলো যে তুই মাথা গাড়া ওই বট গাছে থাকস, তুই বেড়ার কাছে আসছিস কেন, কি হয়েছে, ঘটনা কি বল। তখন সে উত্তর দিল, আমি ওইখানে বসে বিশ্রাম নিতেছিলাম, এই বুড়া বেটা ওদিক দিয়ে আসার সময় লগে করে শুটকি মাছ নিয়ে আসতেছিল। তা আমি শুটকি মাছের গ্রান পেয়া তার পিছা নিলাম, তার পিছে চলতে 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 আইলাম তার পিছে বাড়ি পর্যন্ত। কিন্তু বাড়িতে আসার পর যখন দেখলাম দেশে চলে যায়, তখন আমি একটা রূপ ধরলাম, এক বয়স্ক বেড়ার রূপ, বয়স্ক বেড়ার রূপ ধরে পেলাম যে ওই আমার দুটা মাছ দিয়ে দাও। তো এই বুড়া বেটা উত্তর না দিয়ে হন হন করে ঘরের মধ্যে এসে ঢুকে পড়ছে। এরপর থেকেই আমি ওরে এইভাবে ধরতেছি, আমি আসি ধীরে 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 দুই পায়ের উপরে দাঁড়াই, তারপর ঘাড়ের পিছনে যায় বৈশা ও কানের মধ্যে কথা কই। আমি শুধু ওর কানে কানে কথা কই, ওরে আমি বলি যেটা করতো সেটাই করে। তোরা যে দেখস ও উঠে বসে খায় দেয়, আমি ওরে বলে দিই কানে কানে যে এখন এটা খা, এখন উঠে দাঁড়া, এখন এটা কর, এখন এটা কর। তো মনন কবিরাজ বললেন যে যাবি কেমনে সেটা বল। তখন অনেক জোরাজোরি পরে সে রাজি হলো, সে আটখানা মোরগ নিবে, আটখানা মোরগ অবস্থা করার পর দিন জোহরের নামাজের আগে আমার জ্যাঠা সেই মোরগগুলো লয়ে বসেছিলেন। সে বলেই দিছিল, সে বলে দিছিল যে তার জ্যাঠা এই মোরগগুলো নিয়ে বসে থাকবে এবং সে জ্যাঠার সামনে থেকেই এই মোরগগুলো নিয়ে যাবে এবং মোরগগুলো নিয়ে যাওয়ার সময় সে জ্যাঠার উপরে যা যা করছে সবকিছু সে নিয়ে যাবে। তো শেষ পর্যন্ত তেমনটাই হয়, তার জ্যাঠা মানে এই তৈবালির জ্যাঠা তার উপর দিয়ে ওই দানবের যে অবস্থানটা সেটা সরে যাওয়ার সময় সে ওই মোরগগুলোর এক একটার মাথা কিভাবে যেন অদ্ভুত ভাবে সে নিয়ে চলে যায় সেখান থেকে। তো তৈব আলী এরপরে বলছিলেন, তো এরপর তো মনে করেন আমার জ্যাঠা তো ঠিকঠাক হয়ে গেল, কিন্তু কয়েক বছর পরে দূর গ্রাম থেকে একটা পোলা আসছিল কাজ করবে। তো তার দায়িত্ব দেওয়া হইল অমুকের পুষ্করিটা সে পরিষ্কার করে দিবে, তো বিনিময়ে কয় টাকা দিবে আর খাওয়ান দাওয়ান দিবে। তো সে পুষ্করি সাফ করতেছিল, তো পুষ্করি সাফ করার পরে কিছু ময়লা তো জমল, তো এই ময়লাগুলো সে ফালাবে কই? বেচারা তো জানে না বট গাছের কথা, বেচারা যে পুষ্করি সামনে কাজ করে ও পুষ্করি থেকে আপনার 25 হাত দূরেই ওই বট গাছ। তো পোলাটা নিজের মন মতো ধীরে সুস্থ বট গাছের কাছে যায়, তো ওই জায়গায় ময়লাটা ফালায় দেয়। তো ওই পোলাটা খালি দূরই মনে আসিল যে পোলাটা ওই জঙ্গলের মাঝখান থেকে আটটাইতেছে, এরপর পোলাটা কোনো কিছু মনে নাই। পোলাটা যতক্ষণ হুঁশ আসছে অতক্ষণ হুঁশ আসার পরে ও পোলা যখন জানতে পারলো যে কি কি ঘটনা ঘটছে, ও পোলার তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর ওই পোলাটার এইখান থেকে বিদায় করে দেওয়া হয় পরে। তো ওই ঘটনা হইতেছে কি, ওই ছেলে যখন বট গাছের নিচে ময়লাগুলো ফেলা দিল সে কয়েক কদম ফেরত আসছে শুধুমাত্র, মানে তার তো এই পুষ্করিণীর দিকে আসতে হবে। তো সে শুনলো যে তারা ডাকে, কে জানি ডাকে তারে। তো সে ঘুরে তাকায়, সে কাউরেই দেখে না, কিন্তু কে জানি তার কানে কানে ডাকে। তো এত এত মিষ্টি করে ডাকে যে ডাক শুনলে যার তারই কেমন জানি লাগবে যে এই তো এত মিষ্টি ভাবে কেউ ডাক দিতে পারে। তো সে ডাক শুনতেছিল, সে সেদিক ওদিক তাকাতেছিল, সে জানতো না যে সে কি দেখতে পারে। সে দেখল আশপাশে সব কিছু কেমন জানি ঘুরতেছে, আর ওই ঘুরতে থাকা অবস্থায় সে দেখল যে একটা কলা কাটা, এতটুকু সে দেখল। তো ওই যে আমরা যে কথাখান বলতেছিলাম, তো ছেলেটা এরপরে কি হইল, তো ছেলেটা তো এখান থেকে আসলো, আসার পরে ওই বাড়ির মালিকের সামনে সে পুষ্করিণীতে লাভ দেয়। তো পুষ্করিণীতে লাভ দেওয়ার পরে তো সে তোর উঠে না, অনেকক্ষণের কাছে উঠে না, ওঠে না ঘটনা কি, মালিক লোকের সাথে সাথে লাভ দিল। বেলেটা তো সাঁতার জানে, তো সে একটু তলায় যায় নিচের থেকে আইসে উঠে বলতেছে যে নিচের দিকে চলে যেতেছে, নিচের দিকে চলে যেতেছে, ওরে ধর ওরে ধর, কেউ আইসে ধর। তা আমিও পারতেছি না, আমি ওর নাগাল পেতেছি না, আমি শুধু দেখতেছি নিচের দিকে চলে যেতেছে। তো সেই ব্যক্তির কথায় বাকি লোকজন আসলো, সবাই মিলে বাণীর মধ্যে নামলো, বহু কষ্ট করে ওই ব্যাটারটা উদ্ধার করলো। ব্যাটারা যখন উত্তর করছে তখন দেখে মনে হইতেছে ব্যাটারারে কেউ হয়তো জিন্দা হজম করতে চাইছিল, শরীরটা কেমন জানি একটু তেল লেখলিখা অবস্থা। তো তেল লেখলিখা অবস্থাটা এই ঠিকঠাক করা, তারপরে হইতেছে আপনার এখন ছেলের উপর থেকে এই ভূতটা নামাইতে হবে। তো মন্নান কবিরাজের আবার খোঁজ দেওয়া হলো, কিন্তু এবার মন্নান কবিরাজের কোনো খোঁজ নাই, সে দূর হয়ে এক এলাকায় গেছে কাজ করতে, এখন পর্যন্ত সে কোনো চিঠি দেয় নাই। মোবাইল ফোনের কথা বলে যান সবাই, যে সময় কথা বলছি এখন ওই সময় কিন্তু মোবাইল ফোন শুধুমাত্র ব্যবসায়িক কারণে দুই একটা জায়গায় উপলব্ধি থাকতো, তা আবার চলে যাচ্ছে আমরা ঘটনায়। সাইড দিকে মনে করেন খোঁজ লাগাইল। তো পরে পাওয়া গেল আরেক কবিরাজ, এক হিন্দু কবিরাজ, তো বিষ্ণু কবিরাজ বেটার নাম। তো বিষ্ণু কবিরাজ আসলো, আসার পরে সে ছেলেটাকে দেখল, দেখার পরে সে বলল যে আমাকে ওই গাছের কাছে নিয়ে যান। তো বিষ্ণু কবিরাজকে সে গাছের কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ কিছুক্ষণ গাছের আশপাশে ছিলেন, তারপরে তিনি ফেরত আসেন। ফেরত আসে তিনি বলেন যে ওই কিছু জিনিসপত্র লাগবে, এই জিনিসপত্রগুলো ব্যবস্থা করেন, এরপরে আমি ছেলেটার সাথে কথা বলব। তো রাত্রের বেলা আবার আসর বসাইল সেই মাথা কাটার ডাইখানার। তো বিষ্ণু কবিরাজের কেরামতি কন আর যাই কন, ওই ছেলেটার ভিতরে সে আবার চলে আসলো, সেই মাথা কাটা দানব। তো এইবার বিষ্ণু জিজ্ঞেস করলেন যে দেখ, ওই গাছের নিচে আমি দাঁড়িয়ে থেকে তোর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তুই কিন্তু আমার সাথে কোনো কথা বলতে চাস নেই। আজকে আমি দেখ আটটা মন্ত্র দিয়া, আটটা মন্ত্রের সাথে ১১টা পদ্ধতি প্রয়োগ করে তোকে এখানে ধরে নিয়ে আসছি, তুই ভালো করে দেখা দেখ, তুই কিন্তু এখান থেকে বেরোতে পারবি না। এখন সবার আগে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দে, তুই কে আসলে বল। তো ছেলেটা উত্তর দিল, আমি কে, আমি মরে গেছি, আমার মাথা কাইটা ওইখানে ফাড়া রাখছিল আমার শরীরটারে, আমার মাথাটারে ওরা নিয়ে গেছে, সেই থেকে আমি ওই গাছে থাকি, আমি ওই গাছেই থাকি, ওই গাছের আশপাশেই থাকি। কাউকে যদি দেখি যে আমি বেয়াদবি করে, তাকে আমি শাস্তি দিই, দরকার পড়লে তার ঘাড়ে আমি চাপি। তো বিষ্ণু কবিরাজ জিজ্ঞেস করলেন যে তুই এখানে মানে তুই মৃত্যুর পর কিভাবে থাকিস বল, তুই সবাইকে বল, তুই তোর কি হয়েছিল, তোকে মারলো কে? তখন সে উত্তর দিল, সে আমাকে কি জোরে একটা বাড়ি মারলো, এত জোরে বাড়ি মারলো রে আমাকে, আমার মাথার মধ্যে খুব জোরে বাড়ি মারলো। তো বিষ্ণু কবিরাজ জিজ্ঞেস করলেন কে বাড়ি মারলো তোকে? তো সে বলছে আরে অমুক অমুক অমুক, চিন্তা পাচ্ছিস না অমুককে, দাদন খায়, ও আসছিল, দেখ দাদনে টাকা দিতে পারছি না, দাদনে টাকা দিতে পারি না, দেখে সে আসলো, সে আয়সা বলতেছে যে তার বউয়ের সাথে সে রাতটা থাকবে, তাহলে এইভাবে এইভাবে তার দেনা শোধ হয়ে যাবে। আমি কি বেটা মানুষ না, হ্যাঁ নিজের বেটির ভাগ কর্মু লইয়া গেছিলাম, দাও একখান কোপ দেওয়া বাকি আছিল খালি গর্দানের উপরে, কোপ তো আরো কয়েকটা মারছিলাম, একটাও লাগে নাই, ঘরে ওরা দল বেঁধেছে রাতের বেলা, আমার ঝুপড়ি ঘরের মধ্যে থাবা দেয়া আমায় ডাকছে যে বাইরে বাইরে বাইরে, যখন আমি বাইরে গেছি আমার টাইনে হিসেবে ওরা লই গেছে, নিয়ে যায় বট গাছটার সামনে, আমার মাথাটা কল্লাপটা আলাদা হয়ে গেছে একেবারে, এরপর থেকে আমি এদিক ওদিক তাকাই, আমি কাউরে দেখি না, কাউরে দেখি না, খালি শুনি খালি শুনি যে কে আইসে কে আইসে কে আইসে। এরপর থেকেই আমি ওই গাছে থাকি। তো বিষ্ণু কবিরাজ জিজ্ঞেস করলেন যে দাদন খায় বা যে দাদন খেয়েছিল যে তোকে মেরেছে, তার সাথে তুই কি করেছিস? তো সে উত্তর দিল ওই দাদন খোরের বাসা তো জিন্দা নাই রে, ও জিন্দা থাকলে ওর সাথে সবকিছুই করতাম যা যা আমার সাথে করেছে, তো এখন তুমি এখান থেকে যাবা কি নিয়ে বলো বা কিভাবে যাবা বলো, বিষ্ণু কবিরাজ জিজ্ঞেস করলেন এই কথাটা। তো তখন সে রাজি হইল আবারও যে এই ছেলেকে সে রেখে চলে যাবে, তো সেই ছেলের কোন ক্ষতি হতে দেবে না সে, তো এখন তাকে দিতে হবে একটা পাঠা। তো পাঠা তো ম্যানেজ হয় না, পাঠা ম্যানেজ হয় না হয় না হয় না, তো হঠাৎ সে বলে বসল যে ঠিক আছে তাহলে আমাকে এই ছেলের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা দিয়ে দে। তো এই কথা শোনার পরে একজন কর্মকর্তা বা কেউ সরাসরি না কয়ে দিল যে না, এটা তো হতে পারে না। তো বিষ্ণু তাকে বললেন যে আপনি কেন মাঝখান থেকে কথা বলছেন, মানে ওই যে ওইখানে কোন একজন কর্মকর্তা বা কেউ ছিল উপস্থিত। তো সে বলল যে আমি কেন বলবো না, আমার সামনে সমস্ত ঘটনা ঘটছে। তখন বিষ্ণু কুবেরাজ অনেক তর্কাতর্কি করল লোকের সাথে। তো শেষ মোরগের মাথা নিয়ে সে চলে গেল। তো সে চলে গেল মোরগের মাথা লয়া। তো মনে করেন যে এই হলো যা ঘটনা। তো এর মধ্যে আজকে আমি আইলেন, এই যে দর্ধমান বাদলের দিন, এই যে গেল 14-15 দিন আগে একখান ঘটনা ঘটছিল। সাইকেলে কইরা এক বেটা আসতেছিল, ওই বেটা আবার মায়ার ছেলেতে জিনিসপত্র বিক্রি করত। তো সাইকেলের লোকে ছোট্ট একখান দোকানের মতো বানায় নিছে সে। তো সাইকেলটা চালায় সে যখন আসতেছে, সেই বট গাছের সামনে যখন আসলো, সে তো জানে না এলাকার খবর, সে তো জানে না বট গাছে কে থাকে। সে বট গাছের সামনে দিয়ে সে যখন যাচ্ছে, সে দেখতে পেল যে বট গাছ সে পার হয়ে যায়, আবার একটু পরে তার সামনে একই বট গাছ, আবার সে পার হয়ে যায়, আবার তার সামনে একই বট গাছ। বারবার একই রাস্তায় সে চক্কর কাটতেছে, ঘটনা কি? তো ঘটনা যখন বেটা আস করতে পারল, বেটা লগে লগে তো লাইলা কালাম পড়া শুরু করছে। তো সেই বেটা যখন লাইলা কালাম পড়া শুরু করল, তখন এখন গগন বিদারী হাসি হো 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 করে হাসি দিল কে জানি। তা হাসিটা শুনে সে বেটা তাকাইল এদিক ওদিক, হাসিটা আসে কোন দিক থেকে দেখার লেগা। তো বেটা কি দেখতে পা জানেন? বেটা দেখতে পায় ওই বট গাছের একটা ডাইলের মধ্যে বাচ্চা ছেলে মেয়েদের মতো দুইটা পা হেলায় ধুলায় বসে আছে, কল্লা কাড়া একটা লোক, মাথা কাটা ওই দানব, তার ওইখানে কল্লার মধ্যে কোনো কিছু নাই। সে ওইখানে দেখলো যে কাটা লাল ধকধকা গা হয়ে আছে, হাত দুইটা দেখা যায়, সব কিছু দেখা যায়। তো সে সাইকেল রেখে সে দৌড় দিল। সে যখন দৌড় দেয় ওই গাছ থেকে, ওই বট গাছ থেকে সাথে সাথে লাফ দেয় সে, সেই দানব তার পিছনে দৌড় দেওয়া শুরু করে, তাকে পাকড়াও করে ধরা লাগা। ওই বেটা জান মান দিয়ে দৌড়াইল, কিন্তু সে ঘুরে ফিরে এসে আবার ওই বট গাছের সামনে এসে হাজির। যখন সে বট গাছের সামনে এসে হাজির, সে বট গাছ আর নিজের সাইকেল আবার দেখে সেটা সে টাসকি খেয়ে গেল একেবারে। কি করবে সে এখন? এদিকে পিছনে আয়সা ঠিক তার ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলাইতেছে, সে ওই মাথা কাটা তার পেছনে আয়সা দাঁড়াইয়ে নিঃশ্বাস ফেলতেছে। তো সে বেটা কি করবে? সে দৌড় দিতে গেল আরেকবার, কিন্তু তা পাস হলো না। সে মুখ থুবড়ে পড়ে গেল। সে যখন মুখ থুবড়ে পড়ে পায়, সে পড়ে যাবার পর সে দেখতে পায় তার চেহারা বরাবর ওই মাথা কাটা দানব দাঁড়ানো, তার পা দুইটা তার সামনে, উপরের দিকে বাকি সবকিছু। এবার আর বেটার কোনো কিছু মনে নাই। বেটারে আমরা বেহুশ পাই, আমি সহ আরো কয়েকজন। আমরা রাস্তাতে যেতেছিলাম, ওইখানে তারে তার সাইকেলের কাছ থেকে 15-20 হাত দূরে অজ্ঞান অবস্থায় পাই। তো এই এরপরে সে মনে করেন সুস্থ হয়ে গেল, এরপরে সে চলে গেল। তখনই এটা বজ্রপাত হল। তো এই নাইট গার্ডের গল্প শেষ। মুস্তফা ভাই সবকিছু শুনছিলেন। তো নাইট গার্ড বললেন কি এখন কি করবেন, কোন আগে দিয়ে আসবো? তো মুস্তফা ভাই বললেন যে না, থাক দরকার নেই, তো এরপর আর কোনো কিছু হয় নাই। তো সেই সেই নাইট গার্ড বললো যে না আর কি বলবো, ওই ব্যাটা তার সাইকেলটা শেষ হয়ে গেছে, তো এখন আমি আপনার আগে দিয়ে আসতে পারি, কিন্তু যদি আপনি না আসান তাহলে আপনি অপেক্ষা করেন, আলোখানি ফুটতে দেন, হ্যার পরে যাইয়েন। তো মোস্তফা ভাই অপেক্ষা করছিলেন যে কোন সময় ভোরে আলোটা ফুটবে, এবং সেদিন মেঘলা হলেও ধীরে 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 তো মানে ভোরের আলোটা ছেয়ে আসে, মেঘলা হলেও একটু দেরিতে হলেও আলোটা আসে। তো সে আলোটা যখন আসলো তখন মোস্তফা ভাই নিজের মতো হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাবার পথে ঠিক তার বাম দিকে সেই বটগাছটা পড়ে। ওই বটগাছটাকে দেখার পরে তিনি মনে করলেন যে তিনি কি কি কথা শুনেছেন এতদিন, এবং তার চিঠির কথা মনে পড়ল তার। তিনি বটগাছটার দিকে তাকিয়েই হেঁটে যাচ্ছিলেন, চারদিকে আলো ফুটে গেছে ততক্ষণে, হয়তো তিনি খুঁজছিলেন, হয়তো তিনি দেখার চেষ্টা করেছিলেন যে সেই কাটা মাথার দানবটাকে পাওয়া যায় কিনা, সেখানে তাকে দেখা যায় কিনা। কিন্তু যার কথা তিনি শুনলেন রাতভর, যার ব্যাপারে তিনি আগে থেকে জানতেন, সে মাথা কাটাকে সে দেখল না, হেঁটে এগিয়ে গেল, পার হয়ে গেল সে বট গাছ, তবুও সে মাথা কাটাকে সে দেখল না। কিন্তু মোস্তফা ভাই মনে করছিলেন যে হয়তো আজ দেখব না, আজ দেখি বা আগামীকাল দেখি বা পরশু দেখি, দেখব তো একদিন। কিন্তু সেই ঘটনার প্রায় 20 বছরের মতো সময় হয়ে এল, মোস্তফা ভাই এখন অনেক বড় লেভেলে পৌঁছে গেছেন, চাকরি জীবন পার করে তিনি এখন একজন ব্যবসায়ী, এত ব্যস্ততা তিনি তার জীবনে কখনো উপভোগ করেননি আগে। মনে আছে এখনো তার সেই মাথা কাটার কথা, কিন্তু তিনি আর আর তাকে দেখেননি, আর তিনি কোনো কিছু শুনেননি।